পলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله، والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগত। ইলম ও হিকমত এর বাণী অনুষ্ঠানে আমরা আমিরের সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার গত মাদানী মুযাকারা গুলোতে যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকেন এগুলোর উপর কিছু আলোচনা হয়ে থাকে, আলোকপাত হয়ে থাকে। আজকেরও ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু আলোকপাত নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যথারীতি আমাদের সাথে মনোয়ার ভাই রয়েছেন, বিষয়গুলো আমরা জানব। এগুলো জানার পূর্বে আসুন ভালো ভালো কিছু নিয়ত করি। আদি শরীফে আসেন, ইয়াতুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের সওয়াব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। একে অপরের সাথে কথা বলতে বলতে, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া থেকে থেকে মেসেজ করতে করতে যদি আমরা আমাদের চ্যানেলের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখি, তাহলে দেখা যাবে যে যে বারাকাত রয়েছে, ফজিলাত রয়েছে, অথবা কি যা কিছু বলা হচ্ছে এগুলো থেকে আমরা মেহরুম হয়ে যাব। সেজন্য একাগ্রতার চিত্তে আমরা আমাদের চ্যানেল দেখি ইনশাআল্লাহ তাআলা। অনেক কিছু শিক্ষণীয় বিষয়, শিক্ষণীয় সামান আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। যেহেতু শীতকাল আমাদের মাঝে রয়েছে, শীতকাল নিয়ে বিশেষ কিছু আলোকপাত রয়েছে। গরম এবং ঠান্ডা আসলে এটা কোত্থেকে আসে এ বিষয় নিয়েও ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে। পশুদের প্রতি দয়া করার ব্যাপারে কিছু আলোকপাত রয়েছে। সালামের জবাব আমরা কিভাবে দিব সে সম্পর্কে আমরা জানব। বর্তমানে যে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেমন স্কুল কলেজে যে শিক্ষা করি, অঙ্ক বিজ্ঞান এগুলো আমরা করে থাকি, তো এগুলো ফরজ ইলিমের মধ্যে আছে কিনা এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোকপাত করার চেষ্টা করব। হাসির জবাব দেয়া এ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনব। মুসাফার পদ্ধতি তাও শুনব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমি সুন্নাত দামাত বরকাতুন আলিয়া এর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল, আমাদের সমাজে স্ত্রীদের প্রতি সন্দেহ পোষণ করা হয়, সে সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব। শুরুতেই আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জানি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করা, কারণ আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূত করে।
সুবহানাল্লাহ,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মনোয়ার ভাই আমাদের সাথে রয়েছেন। মনোয়ার ভাই, শীতকালে, এখন শীতকাল তো, সেক্ষেত্রে আমাদের ইবাদতের সাথে শীতের সাথে তুলনামূলকভাবে গরমের সিজনে, আমরা অন্যান্য সিজনে যখন গরমও না ঠান্ডাও না, বসন্তকালে আমরা ইবাদত বন্দী করে থাকি, মসজিদে যাওয়া এখন আপনার দুষ্কর হয়ে থাকে, এই শীতকালীন যে সিজন এ সম্পর্কে কিছু মাদানী ফুল দর্শকদের জন্য
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. الحمد لله বাসের পক্ষে শীত আল্লাহ তাআলা একটি নিয়ামত,
জি,
আর গরম আল্লাহ তাআলা একটি
নিয়ামত।
নিয়ামত প্রত্যেকটি নিয়ামতের বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখব যেমন কষ্টের মধ্যেই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, ঠিক তেমন শীতকালের মধ্যে ইবাদত করা বান্দার জন্য এটা অনেকটাই কষ্টসাধ্য বিষয়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে ইবাদত করার জন্যই হুকুম দিয়ে ক্ষান্ত হননি, বরং বান্দাদের যে সকল ক্ষেত্রে ইবাদতে কষ্ট বেশি সেখানে আল্লাহ তাবারক তাআলা এর প্রতিদান সওয়াব অধিক রেখেছেন। যেমন এই শীতকালের মধ্যে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে তো তাদের সওয়াবকে দ্বিগুণ করা হয়েছে,
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, তো যেটা গরমের মধ্যে
পাওয়া যাবে
না। কেন? স্বাভাবিকভাবে পবিত্রতার বিষয়টা পানির সাথে
সম্পৃক্ত
সম্পৃক্ত। তো বান্দা যখন ওযু করে তো এখন হাড় কাঁপানো শীত যেটাকে বলে, কিছু কিছু সময় এমন হয়, সব এলাকায় নয় বরং অনেক এলাকার মধ্যেই, আমাদের তো ভারতীয় উপমহাদেশের মধ্যে ঠান্ডা কিন্তু বরফ তেমন পড়ে না,
না
ইউরোপ কান্ট্রি অন্যান্য দেশের মধ্যে
বরফ
বরফ পড়ছে। তো সেক্ষেত্রে দেখা যায় পানিকে তরল করা, অপেক্ষা করা, ওয়েট করা, তারপর উজু করা, বিভিন্ন ধরনের প্রবলেম। তো যাই হোক, আল্লাহ তাবারক তাআলার ইবাদত এটা আমাদের উপর অপরিহার্য, আর নিঃসন্দেহে এই কষ্ট দুনিয়াতেই ভোগ করতে হবে,
জি,
পরকালে আর কোনো কষ্ট করতে হবে না, জান্নাতের মধ্যে কোনো কষ্ট নেই,
হবে না।
পরকাল বলতে আমি জান্নাতকে বুঝিয়েছি, আর যারা গুনাহগার তারা তো অবশ্যই আল্লাহ তাআলা দয়ালু, যদি আল্লাহ শাস্তি থেকে মাফ করে দেয় তাহলে বান্দা তো অনন্তকালের সুখ ভোগ করার জন্য জান্নাতে চলে যাবে, অন্যথায় গুনাহের কারণে আজাব ভোগ করে, অতঃপর ইমানদাররা জান্নাতে যাবে। তো এখন যে বিষয়টা শীতকালের বিষয়ে দেখা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে তার দেহ মোবারকের মধ্যে যাতে গরম অনুভব হয় এমন পোশাক ব্যবহার করেছেন, সাহাবাই কেরামদের মধ্যে ব্যবহার করেছেন, বিভিন্ন ধরনের চাদর ব্যবহার করতেন যাদের শরীরের মধ্যে গরম অনুভব হয় আর ইবাদত করার ক্ষেত্রে আগ্রহ সৃষ্টি হয়। আচ্ছা, গোসবাক মরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা, তিনি তার পশমী পোশাক পরতেন এই শীতকালের জন্য, তো বিশেষ পোশাক পরে ইবাদত করতেন। এভাবে দেখা যায় আউলিয়া কিরামদের মধ্যে বৈশিষ্ট্য ছিল যে তারা শীতকালের মধ্যে যেভাবে সহজভাবে ইবাদত করা যায় সেই ব্যবস্থাটা তারা গ্রহণ করতেন, আর তারা ব্যবস্থা করতেন। এর পিছনে অনেক কারণ রয়েছে, কোরআনুল কারিমের মধ্যেও নির্ধারিত সময় এবং নির্ধারিত বিশেষ করে মসজিদে ইবাদতে যাওয়ার জন্য নিজেকে সজ্জিত করার, উপযুক্ত পোশাক পরিধান করার, উত্তম পোশাক পরিধান করার ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। যেমন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এসে রয়েছে, খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রত্যেকবার মসজিদে গমনকালে পোশাক পরে নাও। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন, তো নিঃসন্দেহে মসজিদে যখন আমরা যাব, এই শীতের মৌসুমে তো কেউ যদি শীত থাকে সেখানে পাতলা কেউ পোশাক করে চলে যাবে না, তো সে তাকে ওইভাবে সজ্জিত করবে যেভাবে সে শীত এবং ক্ষতি থেকে বাঁচতে পারে, এবং আল্লাহর ঘরে ইবাদতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। গরমের সময় আমরা দেখেছি যে মসজিদের মধ্যে এসি ছিল, এখন দেখা যায় যে সেই এসিটা ব্যবহার হচ্ছে না,
হচ্ছে না,
কারণ
ফ্যান ব্যবহার হচ্ছে না,
ফ্যান ব্যবহার হচ্ছে না। তো এইভাবে মানুষ দেখা যায় যে মসজিদের মুখী হচ্ছে, ইবাদত করছে, পাশাপাশি ইবাদতের মধ্যে আরো আগ্রহকে বৃদ্ধি করার জন্য তারা নিজেদের মধ্যে পোশাকও ব্যবহার করে। তো এইভাবে শীতকালের মধ্যে বুজুগানাদের অনেক ঘটনা রয়েছে, তারা ইবাদত করতেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা এর একটি ঘটনা রয়েছে, তিনি এক পর্যায়ে বাদশাহী ছেড়ে দিয়ে দরবেশি জীবনযাপন করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করেছেন, বনে জঙ্গলে গুহার মধ্যে। তো একবার তিনি প্রচন্ড শীতের মধ্যে এভাবে করতেছিলেন,
আচ্ছা,
তো গুহার ভিতরে, তো ওই সময় তিনি অনেক শীত অনুভব করলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, যদি এর মধ্যে একটু গরম অনুভব হতো তো এবাদত করতে ভালো হতো,
ভালো হতো।
তো আল্লাহ তাবারক তাআলার হুকুমে তার সে ব্যবস্থা হয়ে গেল, সে ইবাদত করলো। তো আউলিয়া কেরাম এটা অনুভব করতেন যে ইবাদতকে কিভাবে দীর্ঘায়িত করা যায় এবং ইবাদতের মধ্যে একনিষ্ঠতা কিভাবে আনা যায়। তা আমাদের উচিত যে আমাদের ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় পোশাক ব্যবহার করা এবং সর্বোত্তম পোশাক পরে মসজিদে নির্ধারিত টাইমে নামাজের জন্য যাওয়া। এখন কিছু বিষয় রয়েছে, যেমন কিছু মানুষ রয়েছে যারা শরীয়ত ভাবে অপারক, অপারগতা থাকতেই পারে, সুস্থ, কিন্তু শরীয়তে অনেক বিধিবিধান এমন রয়েছে যেটা হয়তো আপনি দেখলে বুঝবেন না যে সে অপারক মসজিদে যেতে, তাকে দেখতে সুস্থ মনে হয়, কিন্তু মানুষ তার সাথে আলোচনা না করে খারাপ ধারণা পোষণ করে যে এ মসজিদে যায় না, নামাজ পড়ে না। অথচ আমরা জানি যে মাজুর হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তির এতেকাফরত অবস্থায় মুখে এমন দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় যেটার কারণে সে মসজিদে যাওয়া নিষেধ, গুনাহগার, তার এতেকাফ ভেঙে সেটা চিকিৎসা করার জন্য অনুমতি বলা হয়েছে, দেওয়া হয়েছে। তো এইভাবে দেখা যায় একটা মানুষ তার প্রস্তাবের সমস্যা হতে পারে বা অন্যান্য প্রবলেম হতে পারে বা ডাক্তারের পরামর্শে সে ঠান্ডা পানি ব্যবহার করতে পারছে না, তো নিয়মিত নামাজ পড়তো মসজিদে যেত, এখন কি হয়ে গেল, মানুষ সমালোচনা করে, গুনাহগার হয়। তো দেখা যায় যে মসজিদে যাওয়া থেকে সে সাময়িক বিরত, কিন্তু সে মসজিদ থেকে তো সম্পূর্ণরূপে বঞ্চিত হয়নি। এই ধরনের সমস্যা আমাদের অনেক দেখা যায়,
জি,
যে অপবাদও দেয় যে দুই দিন তিন দিন দেখেছি এখন আর দেখি না,
এখন আর দেখি না,
এখন শীত বেশি পড়েছে এই জন্য। তা আমাদের উচিত যারা ইবাদত করে তাদের সমালোচনা থেকে বেঁচে থেকে বরং তাদের জিজ্ঞাসাবাদ করা। সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা রয়েছে যে তিনি যদি কোনো নিয়মিত মুসল্লি নামাজি যারা রয়েছে তাদেরকে না দেখত, তিনি খবর নিতেন,
খবর নিতেন,
জি, যে কেন আসেনি, কারণ কি, কোনো সমস্যা তো নেই। এই ধরনের
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই শীতের একদিন রাতে আজান দিলেন, প্রথম আজান দিলেন। তো আজানের পরে ফজরের নামাজের আজান, কোনো মুসল্লি ওনার দেখা মিলছে না।
আচ্ছা,
উনি কিছুক্ষণ পর আবার আজান দিলেন, তারপর মুসল্লির কোনো দেখা
নেই
নেই। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে অনেক ঠান্ডা, তো দোয়া করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যেন শীত চলে যায়। দেশে বেশ আরমর্ম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল হয়ে গেল এবং ওই সময় এমন আবহাওয়া সৃষ্টি হয়ে গেল, এমন সিজন শুরু হয়ে গেল যেন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ মসজিদে আসা শুরু করলেন এবং এমনকি হাত পাখা দিয়ে বাতাস করা শুরু করলেন, গরম অনুভব করলেন এতই। তো এ হচ্ছে সাহাবাই কেরামদের অনুপ্রেরণা, সাহাবাই কেরাম যাতে মসজিদে সবাই আসেন সেজন্য তাদের, তো এটা তো আমাদের জন্য শিক্ষণীয় একটা
জীবনী
ফুল, সেজন্য আমাদের উচিত হচ্ছে এ থেকে শিক্ষণীয় পয়েন্ট এটাই যে আমরাও যাতে করে মুসল্লিদের আপনার আসানের কোনো ব্যবস্থা করি,
সুযোগ সুবিধার জন্য দোয়া করা, কোনো ব্যবস্থা নেয়া।
অনেক মসজিদে গিজার লাগানো,
জি,
আমাদের বাংলাদেশে আছে কিনা জানি না, কিন্তু বাইরের দেশে বিভিন্ন জায়গায় আছে গিজার লাগানো,
ওযুখানে হলে গরম পানির ব্যবস্থা,
গরম পানির ব্যবস্থা
থাকে
করা, মুসল্লিদের কষ্ট না হয়, স আনন্দে এসে অজু করেন। আবার অনেকের ঘরের মধ্যে অজুর পানির ব্যবস্থা করেন, যদিও আপনি প্রথমে শুরুতে বলেছেন যে ঠান্ডা পানি দ্বারা অজু করলে সওয়াব বেশি হয়, অনেকের ঠান্ডা পানি দিয়ে সওয়াবের নিয়তে করে ফেলে, সওয়াবের নিয়তে করলে তো মাশাআল্লাহ মারহাবা, যারা করতে আদৌ পারেন না, অনেকের ঠান্ডা পানি লাগালে সর্দি কাশি শুরু হয়ে যায়, অনেকের সাইনাসের প্রবলেম থাকে, অনেকের আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে, ঠান্ডা সমস্যা থাকে, ঠান্ডা পানি তাদের জন্য সমস্যা হতে পারে, গরম পানি ইউজ করতে পারেন। সর্বসাকল্যে কথা হচ্ছে, শীতকালটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নেয়ামতের মধ্যে পড়েন। গরমকালে যেমন আপনার ঘামের মাধ্যমে অসংখ্য রোগ ব্যাধি দূর হয়ে যায়, শীতকালেও আমাদের জন্য কত সুন্দর ফলমূলের ব্যবস্থা। আপনার এই শীতকালে কোনো সবজি আপনার দেখা যায় নর্মাল যদি পাকায় খাইতে খুব টেস্ট,
যে
এই সেম সবজি যদি গরমকালে পাকানো হয় তাহলে ওই টেস্টটা আর আমরা পাই না। তো আল্লাহ তাআলা এটাও অনেক বড় নেয়ামত,
অনেক বড়
অনেক ড্রাই ফ্রুট এই শীতকালে আমাদের জন্য আল্লাহ তাআলা জানাতে নাজ নেয়ামত আমাদেরকে দিয়েছেন। তো সেজন্য শীতকালকে অভ্যর্থনা জানানো, গরমকালে অভ্যর্থনা জানানো, তো সর্বসাকল্যে সর্ব অবস্থাতেই আমাদের জন্য এটাই হচ্ছে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন। আর বিশেষ করে আপনার এই ঠান্ডা যদি বেশি লেগে যায়, হাদিস শরীফে আসছে যে কেউ যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আজ অনেক শীত, আমাকে জাহান্নামের জামহারির থেকে বাঁচাও। জামহারির বলা হয় জাহান্নামের এমন উপত্যকা, ওখানে শুধু ঠান্ডা আর ঠান্ডা। যখন কোনো ব্যক্তিকে ওই জামহারির মধ্যে দেয়া হবে তখন ঠান্ডার কারণে, শীতের কারণে তার শরীর ফেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো এই জামহারির থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই অজিফা যদি আমরা আদায় করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জামহারির থেকে, এই কেউ যদি বলে তাহলে হাদিস শরীফে আসছে যে সারমর্ম যে আল্লাহ তাআলা জামহারিরকে বলেন, হে জামহারির তোমার থেকে আমার বান্দা নাজাত চাচ্ছে, আমি ওই বান্দাকে নাজাত করে দিলাম। এটা এই শীতকালেই এই দোয়াটার কি করার আমাদের জন্য সম্ভব হয়, জাহান্নাম থেকে বাঁচার আমাদের জন্য সম্ভব হয়, শীতকাল ছাড়া তো এই দোয়া করা যাবে না। তো সেজন্য এই দোয়া আমরা করি, যদি বেশি শীত অনুভূত হয় তাহলে প্রথমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, এরপরে বলে ইয়া আল্লাহ আজ অনেক শীত, আমাকে জাহান্নামের জামহারির থেকে বাঁচাও। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের জামহারির সেই উপত্যকা থেকে নাজাত প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। এটাও করি, আর মনে রাখবেন এই গরম, এটা বলা হয় জাহান্নামের নিঃশ্বাস থেকে, জাহান্নামের গরম নিঃশ্বাস থেকে যখন জাহান্নাম নিচের দিকে নিঃশ্বাস দেয়, নিঃশ্বাস ছাড়ে অথবা নিঃশ্বাস দেয়, তখন আপনার এটাকে গরম হিসাবে আমরা আমাদের কাছে প্রকাশ পায়। আর যখন উপরের দিকে নিঃশ্বাস নেয় তখন এটা ঠান্ডা হিসেবে আমাদের মাঝে প্রকাশ পায়। এখন বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশেই শীত, আপনার গরম তো মনে হয়তো বা আছে কিনা সন্দেহ, ম্যাক্সিমাম দেশের মধ্যেই শীত, এবং আপনার বিভিন্ন দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তো আপনার ইও পড়ে, বরফ বরফ হয়, আপনার ইন্ডিয়ার মধ্যেও অনেক অঞ্চলে বরফ হয়, আমাদের বাংলাদেশের বিভিন্ন বর্ডারের সাইডেও পাহাড়ের মধ্যে বরফ জমে। তো সেজন্য আল্লাহ তাআলা দরবারে এই হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের সিজনে, শীতের মৌসুমেও ইবাদত বন্দেগী যাতে করে বেশি বেশি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দান করেন, আমিন। আমিন উসমানের আরেকটি বিষয়বস্তু ছিল পশুদের প্রতি দয়া করা, এ ব্যাপারে কি মাদানি?
আমির উসমান পশুদের বিষয়ে বান্দাদেরকে উম্মতে মুহাম্মাদের গণে সতর্ক থাকতে বলেছেন।
জি,
কারণ মানুষ বাকশক্তি সম্পন্ন, আর পশুরা বাকশক্তিহীন,
বাকশক্তিহীন,
তারা তাদের মনে সেই ভাবটা প্রকাশ করতে পারে না।
জি,
তো মানুষের থেকে, মানুষের প্রতি জুলুম করার থেকে তাদের প্রতি জুলুম করা, এটা অনেক বেশি বড় অপরাধ।
জি,
তো পশুদের প্রতি আল্লাহ তাআলা একটি মাখলুক, এই পশু আমাদের রিজিক হিসাবে কাজে লাগে, এই পশু আমাদের বাহন হিসাবে কাজে লাগে, এই পশু আমাদের ঘরের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগে, এই পশু আমাদের চাষাবাদের কাজে লাগে। তো দেখা যায় যে বিভিন্ন পশুর মধ্যে, পশুদের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন কোয়ালিটি রেখেছেন যেটা আশরাফুল মাখলুকাত মানুষেরই প্রয়োজনে ব্যবহৃত হয়। আবার অনেক এমন রয়েছে যেগুলো হচ্ছে না, তো সেগুলোর মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দার উপকারই রেখেছেন। তো পশুদের প্রতি দয়া করা আমাদের উচিত, পশুদেরকে কখনো কষ্ট না দেয়া। আর আজকে বিশেষ করে বাপু দেখবেন যে পশু পাখি বলেন লালন পালন করার মানুষের শখ অনেক বেশি,
অনেক বেশি।
তো এই ক্ষেত্রে খুব সতর্কতা প্রদান করা হয়েছে, যদি কেউ পশু পাখি লালন পালন করে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয়া হয়,
খানাপিনা যদি পর্যাপ্ত হয়। মানুষ তো বলতে পারে,
শিশু ক্ষুধার্ত থাকলে, ছেলে ক্ষুধার্ত থাকলে, মেয়ে ক্ষুধার্ত থাকলে বাপ মাকে বলতে পারে,
পরিবার কান্নাকাটি করে,
কিন্তু পশুরা বলতে
বলতে পারে না।
সেই জন্য তাদেরকে পর্যাপ্ত খাবার দিয়ে রাখা। যদি এমন হয় যে আমার এই প্রবলেম, আর সেই জায়গায় আমি পশু লালন পালন করা শুরু করলাম, অতপর তাদের ক্ষুধার্ত পিপাসা তো রেখে তাদের কষ্ট দিচ্ছে, সেটা তো মুখে বলবে না।
জি,
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে অবশ্যই এর প্রতিদান দান করবেন এবং তাদেরকে কষ্ট দেওয়ার প্রতিদান আমাদের ভোগ করতে হবে। এটা অনেক ঘটনা রয়েছে। বনী ইসরায়েলের এক মহিলা, সে আবিদ ছিল, পরেজগা ছিল, কিন্তু সে ঘরের মধ্যে বিড়ালকে আটকিয়ে রেখেছিল, তাকে ছেড়ে দেয়নি, কিছু পোকামাকড় বা ইত্যাদি খেয়ে বাঁচবে। তো এইভাবে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত থেকে বিরত রেখেছেন। আবার অনেকে গুনাহগার বদকার থাকা সত্ত্বেও পশুর প্রতি দয়া করার কারণে তাকে মাগফিরাতের সুসংবাদ শোনানো হয়েছে,
মাগফিরাত শোনানো হয়েছে। হাদিস শরীফে আসছে, হাদিস শরীফের সারমর্ম যে এক ব্যক্তি দেখতে পেল গুনাহগার, এমন গুনাহগার জাহান্নামের হকদার, দেখতে পেল যে কুকুর, সে একটা কূপের কাছে
পিপাসার্ত
অবস্থায় ভিজা মাটি গুলো সে শুকছে। তো ওই ব্যক্তি মনে করলো যে হয়তো সে পিপাসার্ত, এই জন্য ভিজা মাটির কাছে বারবার সে ই করতেছে। কূপ থেকে পানি তো কুকুর নিতে পারবে না, পানও করতে পারবে না। তার প্রতি দয়া হলো ওই ব্যক্তির, নিজের পায়ের মোজা খুলে সে ওই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে দিল। আল্লাহ তাআলার দরবারে আমলটা কবুল হয়ে গেল, আর এই আমলের উসিলাতে ওই ব্যক্তিকে আল্লাহ নাজাত করে দিলেন, মাগফিরাত করে দিলেন।
সাইয়েদুনা উসমান হিরি রহমাতুল্লাহ তাআলা,
সুবহানাল্লাহ,
উনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
জি,
তো তার একটি ঘটনা রয়েছে কিছুটা এমন, তিনি যখন ইলমে দিন, দিন ইসলামের জ্ঞান অর্জন করার জন্য মক্তবে যাচ্ছিলেন, তো হঠাৎ দেখলেন যে একটি গাধা, তো গাধা আপনার পিঠের মধ্যে ঘা, তো পিঠের মধ্যে ঘা, এর মধ্যে একটি কাক বসে সেটার মধ্যে কামড় দিচ্ছে, ঠোকর দিচ্ছে, আর গাধাটি কাতরাচ্ছে, আত্মলাপ করছে, তো লাফাচ্ছে, এই ধরনের অবস্থাটা। তো আর পিঠে যেহেতু সরাতো পারছে না,
তো লেজও আসছে না।
জি, তো উসমান হিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দৃশ্য দেখে, সে খুব দামি পোশাক পরে মক্তবে যাচ্ছিলেন, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলিতে তার জন্ম, তো এই অবস্থা দেখে তার মায়া লাগে। মায়া লাগার কারণ সে কি হলো, তার শরীরের মধ্যে যে পোশাক ছিল, পোশাক, সে দামি পোশাক দিয়ে, কবে সে চাদর হতে পারে বা নিজের পোশাকের কোনো অংশ হতে পারে, সেটা কি হলো পিঠের মধ্যে বেঁধে দিল।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
পিঠের মধ্যে বেঁধে দিল যাতে করে আড়ালে চলে যায়, আর ওই কাক ঠোকর দিতে না পারে, কামড় দিতে না পারে। তো কিতাবে বর্ণিত রয়েছে, যেমন সাইয়েদুনা উসমান হিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন যে এই যে তিনি উপকারটা করলেন, হয়তো তারা বাকশক্তিহীন,
জি,
কিন্তু সে যেন অপলক নয়নে তাকে দেখছিল।
আল্লাহ আল্লাহ।
তো পরবর্তীতে উসমান হিরি রহমাতুল্লাহ তাআলা জগৎ বিখ্যাত একজন আলিম হয়েছিলেন,
সুবহানাল্লাহ,
এবং আল্লাহ তাআলার নেক বান্দা হিসাবে পরিচিতি লাভ করেছে,
পরিচিতি লাভ করেছে।
তো যেন সেই গাধার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন,
কবুল করেছেন।
এইভাবে দেখা যায় বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ তাআলার ঘটনা রয়েছে, যে তাকে যখন মৃত্যুর পরে দেখলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ তাবারক তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন।
সুবহানাল্লাহ।
তো এক রাতে তিনি বিড়ালকে দেখলেন যে বাইরে বৃষ্টিতে ভিজছে, তো সেটাকে সে খুব আদর যত্নে তার শরীরকে পুছে দিয়ে শুষ্ক জায়গায় থাকার ব্যবস্থা
করলেন।
তো তিনি জানালেন যে আল্লাহ তাবারক তাআলার দরবারে আমার এই আমলটি কাজে এসেছে। এই জন্য যে বিষয়টা আল্লাহ তাবারক তাআলা বাস্তব পক্ষে এইটা সূক্ষ্ম বিষয় কিছু পয়েন্ট বাপু, যে এমন কেন হয়, তারা তো অনেক ইবাদত করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তো
ওগুলো বিনিময় না হয় সামান্য একটা
বিড়ালের। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলার ঘটনা রয়েছে যে তিনি অধিক কিতাব লিখতেন, অনেক বড় একজন মুজাদ্দিদ ছিলেন, আলিম ছিলেন, কি না তিনি ইমাম গাজ্জালী
আলিম ছিলেন। বলা হয় যে আপনার ইলমে মারিফাত
তাসাউফের জগতে
ওনার মাধ্যমেই
প্রচার প্রসার হয়েছে। যে বর্তমানে যদি আল্লাহর ওলি হতে চায় তো তার অভ্যন্তরীণ যে আমাদের রোগ রয়েছে, বাতিনি রোগ যেটাকে বলে, সেটা পরিচয় লাভ করার জন্য, পরিচয় লাভ করে সেটার সঠিক চিকিৎসা পাওয়ার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাব
পড়তে হবে
অত্যাবশ্যক। আচ্ছা, তিনি যখন লিখতেছিলেন তো তার লেখনের মধ্যে একটি মাছি এসে বসল।
আচ্ছা,
বসে সেই দোয়া অনেক সময় পূর্ব তো ছিল দোয়া,
এখন তো দোয়াত কলম ছিল, এখন তো
লিখতে দেখা যায়
আমরা
এখন এখনকার উদাহরণ দিলে বুঝে, নিপের উপরে অনেক সময় কালি জমে থাকে। তো লিখতে লিখতে যখন কালি জমাট হয়েছিল তো সেই সময় মাছিটা যখন বসল তখন তিনি মাছিকে কালি খাওয়ার সুযোগ করে দিলেন,
করে দিলেন, লেখা বন্ধ করে,
লেখাটাকে বন্ধ করে, স্টপ করে,
যে হয়তো মাছিটা পিপাসার্থ।
জি,
এজন্যই এসে বসলে।
তো এই যে তাকে সামান্য একটা মাছি বা মশা, তো আমাদের কাছে এদের কোনো মূল্য নেই,
মূল্য নেই
আমাদের শরীরে, যদি একবার
সামান্য
কয়েকবার বিরক্ত করে কামড়তে চেষ্টা করে আমরা অনায়াসে মেরে ফেলি, কখনো পরবর্তীতে আমরা যেটা আফসোসও করি না।
জি,
তো আল্লাহ ওয়ালাদের আমির হোসেন বলেন যে প্রকৃত আল্লাহ ওয়ালা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না।
আমির হোসেন তো একটা ঘটনা দেখলাম আমাদের চ্যানেলের মধ্যে,
আমি এটা শেষ করে ইনশাল্লাহ শুনবো বাপার ঘটনাটা পরে। তো যখন তিনি দেখলেন যে এই মাছিটা খাচ্ছে, পান করছে, তখন সে এটাকে ছেড়ে দিলেন। তো এইটা তাছাড়া জীবদ্দশা আমল, তখন তিনি যখন পর্দা করলেন, ইন্তেকাল করলেন, কেউ তাকে স্বপ্নে থেকে জিজ্ঞাসা করলো আল্লাহ তাবারক তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন, তখন তিনি বললেন আল্লাহ তাবারক তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। কারণ হিসেবে তিনি এই ঘটনাটাকে উপস্থাপন করলেন যে আমি আল্লাহ তাআলা এই ক্ষুদ্র মাখলুকের প্রতি দয়া করেছেন,
দয়া করার জন্য
আল্লাহ তাবারক তাআলা এই রসূল আমাকে মাফ করে দিয়েছেন
এই মাছের পিপাসা নিবারণের কারণে। আল্লাহু আকবার। আমলের সুন্নাতের ঘটনাটা এরকমের যে একবার দেখলেন আমিরুল সুন্নাতের জামার উপর কোন একটা পিঁপড়া হাঁটছে, আমিরুল সুন্নাত তাকে না মেরে তাকে পিঁপড়াদের যেখানে বসবাস ওখানে পৌঁছে দিয়েছে। আমিরুল সুন্নাত বলতেছেন যে আমি যদি এখানে ফেলে দেই তাহলে এর যে সঙ্গী সাথী আছে এই সঙ্গী সাথী না পেয়ে সে একা একা হয়তো,
আমাদের যেমন গ্রাম আছে, গোত্র আছে, সমাজ আছে, বংশ আছে,
জি,
এদেরও
পিঁপড়ারও একটা গোত্র আছে,
দল রয়েছে,
দল রয়েছে। তো আমি এলসুন দামত বরকাত মানে আলিয়া সেই পিঁপড়াকে তার সেই দলবদ্ধ যেখানে সিরিয়াল করে ওরা হাঁটে চলে যায়, সারিবদ্ধ ভাবে হেঁটে যায়, ওখানে মানে রেখে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনের নেক বান্দাদের তরিকা। আমরাও যদি অবলম্বন করি, আমরা যদি আমাদের ঘরের মধ্যে বিড়াল আমরা পুষি, যদি বিড়াল একটু আমাদেরকে কষ্ট দেয় তাহলে দেখা যায় একে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসি, নিঃশ্বাস নিতে পারলো কি পারলো না তা কোনো দেখার বিষয়।
এখানে বিষয় দুইটা বিষয়, একটা হচ্ছে যে এই যে দয়ার কথা শুনে অনেকে উদ্বুদ্ধ হবে, আমি এখন পশুকে পালবো,
জি জি,
কিন্তু এটাতে কত বড় পরীক্ষা সেটাও চিন্তা করতে হবে,
চিন্তা করতে হবে।
যদি আমার আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো, তাহলে আপনি খাবার দেন, খেদমত করেন বা পশুকে উপকার করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়ার জন্য চেষ্টা করেন,
চেষ্টা করেন।
আর যদি সম্ভব না হয় তাহলে বাস দূরে থাকাই,
দূরে থাকা ভালো,
উত্তম।
পোষা বিড়াল থাকে,
জি,
অনেকে আপনার ঘোড়ার গাড়িতে মানে গাড়ির ব্যবসা করে আমাদের ঢাকা শহরে আছে,
জি জি জি,
কতগুলো মানুষ নিয়ে চলে, কত কষ্ট হয়, লোহার ই মুখে দেয়া, পায়ে দেয়া,
অনেক ধরনের কষ্ট।
অনেক সময় দেখা যায় যে যেখানে আপনার ই দেয়া হচ্ছে, আঘাত
দেয়া হয় চালানোর
সেই জায়গাটা
ক্ষত
হয়ে যায়, ক্ষত অলরেডি আছে, তো ওই জায়গাটাই বাড়ি দেওয়া হয় যাতে করে ব্যথা পেয়ে তারা
আঘাত পায় আর দ্রুত ছোটে।
তো এই জিনিসগুলো মানুষের আসলে অন্তরে লাগা উচিত।
আমাদেরকে বাবু এই সূক্ষ্ম বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ তাবারক তাআলা কারো মুখাপেক্ষী নয়, আর আমরা সকল সৃষ্টি আল্লাহ তাআলার মুখাপেক্ষী।
অবশ্যই বেশক।
আর যেহেতু আমরা বাক শক্তি সম্পন্ন, আর ওই ধরনের পশু পাখি এগুলো বাক শক্তিহীন, কারো কাছে নিজের কষ্টের কথা প্রকাশ করতে
পারে না।
তো এই হিসাবে যদি আমরা তাদের আমাদের আশেপাশে যে গৃহপালিত পশু রয়েছে, পাখি রয়েছে, বা অজানাই
অনেকে
এমন হয়
অনেকে
দয়া করি
গরু
অসহায়ত্বের উপর মানে আমাদের দয়া চলে আসে, তো ইনশাল্লাহ এগুলো আমাদের কখনো বৃথা যাবে না।
অনেকে গাভী লালন পালন করে, দেখা যায় যে একটু অবাধ্য হয়েছে, কারো গাছ খেয়ে ফেলেছে অথবা কথা শুনছে না, বাস লাঠি নিয়ে মার শুরু করে দেয় না, বেঁধে মার শুরু করে দেয় আর সে ছটফট করতে থাকে। এভাবে করে ছাগল লালন পালন হয়, এটারও একটা ই হয়েছিল, ছাগল পালা কি, তো ছাগল পালা সুন্নতে মোবারকা, নবী পাক সাল্লাল্লাহু
অনেক আম্বিয়া আলাইহিস সালামের মোবারক কাজ ছিল,
মোবারক কাজ
যে পশু
আমিল সুন্নাত বলেছেন মাদানী মুজাকারার মধ্যে, যদি কারো ঘরে ছাগল থাকে, যদি ছাগল পালে, বকরি পালে, তাহলে তার থেকে 70 প্রকারের মোহতাজি, মোহতাজি বলা হয় মানুষের কাছে আপনার হাত পাতা অথবা আমি কারো থেকে কিছু চাইব, আল্লাহ তালার থেকে না চেয়ে অন্য কারো কাছ থেকে চাইব, কারো আশায় থাকা। তো এই মোহতাজি 70 প্রকারের মোহতাজি থেকে সে বাঁচবে যদি সে ঘরের মধ্যে বকরি পালে। তো যারা পালতেছে এই নিয়ত যদি পালে দিনে মদিনে, আর সুন্নাতের নিয়তে পারলে তো সওয়াব হবে। তো সেজন্য যারাই আমরা লালন পালন করি না কেন, পর্যাপ্ত খাবার তাদের দিতে হবে, কবুতর অনেকে পালে, মুরগি তো, হাঁস মুরগি তো অনেকের প্রায় ঘরেই রয়েছে, গ্রাম অনেকে তো পাখি লালন পালন করে, খরগোশ লালন পালন করে। তো মানে হচ্ছে গিয়ে এদেরকে সঠিক লালন পালন করা, এদেরকে সঠিকভাবে খাবার দেয়া। বলা হয় যে ডেইলি কয়বার খাবার দিব, 70 বারের খাবার দাও, এর মানে হচ্ছে অসংখ্যবার খাবার দাও যাতে করে সে কষ্ট না পায়,
খাবারের
ঘাটতি অনুভব না হয়, ঘাটতি অনুভব হবে আর সে আর তার বদ্দোয়া নিঃশ্বাস আমাদের মানে শরীরে লেগে যাবে, আর এর বদৌলতে যদি জাহান্নাম হয়ে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে। সেজন্য গবাদি পশু হোক, যে পশুই হোক না কেন, পশুদের প্রতি আমরা দয়া করব, আল্লাহ চাহিত ইনশাআল্লাহ তাআলা এর উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই কাজগুলো করব। কিছু কলস আমাদের মাঝে রয়েছে, দর্শক বৃন্দের কিছু কলস আমরা শুনে নিই, এরপর আমরা আবার আলোচনায় আসবেন। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ ঢাকা থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বরকত দান করুক, অনেক সুন্দর অনুষ্ঠান, ইলমে হিকমতের বাণী, এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়, এবং বিশেষ করে বাড়িতে বসে আমরা অনেক ইলমি দিনের অনেক কথা শিখতে পারি এবং অনেক বিষয়ে অজানা বিষয়গুলো জানা হয়। আর তার ভিতর বিশেষ করে ইলমে হিকমতের বাণী অনুষ্ঠানটি যা মাদানী চ্যানেল আমাদেরকে এখন দিচ্ছে, এর মাধ্যমে অনেক কিছু এমন বিষয় জানা হয় যেগুলো আমাদের মনে প্রশ্ন জাগে। তো আশা করি মাদানী চ্যানেল এরকম অনুষ্ঠান আমাদেরকে প্রায় দিতে থাকবে এবং নতুন নতুন অনুষ্ঠান আমরা পেতে থাকব, আর অনেক কিছু মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের টিমকে এবং আপনাদের সকলকে বরকত দান করুক।
আমিন আমিন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইলমে হিকমতের বাণী মাশা আল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো উন্নতি দান করুক, এমনই ভাবে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার তৌফিক দান করুক।
আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, নেক্সট।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জাকির, আমার বাড়ি হচ্ছে নারায়ণ ফতুল্লা থানা। মাশাআল্লাহ ইলম ও হিকমত অনুষ্ঠানটি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান। তো এটার থেকে আমরা মাশাআল্লাহ অনেক কিছু শিখতে পারছি এখন, যেমন বিভিন্ন বিষয়ে মাশাআল্লাহ মারহাবা।
মাশাআল্লাহ, মদনী চ্যানেল দেখলে অবশ্যই আমরা অনেক কিছু শিখতে পারবো। শিখার একটা মেশিন বলা যায় যে আমরা ইনশাআল্লাহ খুললে, মদনী চ্যানেল খুললে আমরা কিছু কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম তুহিন, আমি ঢাকা থেকে বলছিলাম। আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটি অনেক ভালো অনুষ্ঠান। এ থেকে আমরা ইলম ও হিকমতের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। এই ধরনের অনুষ্ঠান মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছে, এই জন্য আমরা মাদানী চ্যানেলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই রকম অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
মাশাআল্লাহ, আপনাদের কলগুলো পেলে আমরা আরো ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে ভালো হবে। অনুষ্ঠানের অভিমতগুলো যদি আমাদের মাঝে আসে তখন অনুষ্ঠানগুলো আরো শ্রীমধুর হবে এবং ভালো হবে, এবং এর মধ্যে আরো ভালো ভালো জিনিসগুলো অ্যাড করা যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ইনশাআল্লাহ তাআলা যারাই দেখতে পাবো আমরা অনুষ্ঠান সম্পর্কে অভিমত অবশ্যই দেবো। ইউ স্ক্রিন নাম্বার তো ফ্ল্যাশ হচ্ছেই, নাম্বারে কলও করতে পারি, কারণ যারা হোয়াটসঅ্যাপ ইউজ করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস পাঠাতে পারি ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে আমরা নিজেরাও এর মধ্যে শরিক হলাম আর আমরাও এর মধ্যে খুশি হলো। খুব মানে দর্শকদের কল আসলে অনেক সময় আমাদের খুশি লাগে, এটাই স্বাভাবিক। আমরা যাব পরবর্তী যে আলোচনা আপনি সুন্নত করেছিলেন এর দিকে যাব। আমাদের সমাজে মনোয়ার ভাই দেখা যায় সালাম দেয়া এবং সালামের জবাব দেয়ার অনেক পদ্ধতি আছে। কাউকে আপনি সালাম দিতে দেখলে সালাম কিভাবে দিচ্ছে, শুধু আপনার শর্টকাট সালাম ডিজিটালাইজ হয়ে গেছে। আবার দেখা যায় জবাবও ডিজিটাল জবাব, কেউ মাথা নেড়ে এমনি জবাব দিয়ে দেয়, কেউ আবার অল্প কথা জবাব দিয়ে দেয়। তো আমলে সুন্নতের কাছে প্রশ্ন করা হয়েছিল সালামের জবাব আপনার উঁচু আওয়াজে দেয়া কি ওয়াজিব কিনা, মানে কিভাবে এটা পদ্ধতিটি কিভাবে হবে, একটু বিস্তারিত আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা, যাতে করে দর্শকরা এবারে আর ই হয়ে যায়।
ইসলামের মধ্যে দুটি কাজ এমন খুবই মহান, সালাম এবং খাবার খাওয়ানো,
দোয়া।
জি, তো এই দুটি বিষয়ের যেমন অসংখ্য সুন্নত আদব পদ্ধতি রয়েছে, পাশাপাশি এর মাধ্যমে মানুষ অনেক গুণাগার হয়ে যায়।
জি,
তো আজকে যে সালামের বিষয়টা, প্রথমে মনে রাখতে হবে সালাম দেয়া হলো তাকে তার উপর শান্তি বর্ষণা দোয়া কর,
দোয়া করা।
দোয়াটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা ইবাদত হবে না। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতেই সালাম আদান প্রদান করতে হবে। তো সুন্নাত পদ্ধতির মধ্যে কি রয়েছে, যে আপনি আমাকে সালাম দিবেন, আপনি আমাকে সালাম দিবেন, তো এই সালামটা যদি ইশারায় দেন, কেউ আঙ্গুলে দেয়, কেউ হাত দিয়ে দেয়, কেউ এভাবে দেখায়,
এটা তো সালামই হলো না, সেলুট দিল।
জি,
সেলুট দেয় অনেকে,
এটা সালাম এজন্য হলো না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতির মধ্যে নয়।
আচ্ছা,
এখন সালাম দিতে হবে অতটুকু আওয়াজে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, যাতে সে যে দিচ্ছে সে নিজে শুনবে এবং যাকে দিচ্ছে সে শুনবে,
সে শুনবে,
এটা সুন্নাত মোবারকা। আর যাকে দিচ্ছে সে যখন শুনবে তার উপর ওয়াজিব হলো সে সালামের উত্তরটা নেয়া। কতটুকু আওয়াজে নেয়া, যে সামনে যে ব্যক্তি রয়েছে
সালাম দিয়ে
শুনে,
যে সালাম দিয়েছেন সে যেন শুনতে
শুনতে। আচ্ছা আচ্ছা, এটা ওই সময় যখন এটা মুলাকাত সাক্ষাতের জন্য হবে, যেমন আপনি রিক্সা দিয়ে যাচ্ছেন, আমি রিক্সা দিয়ে যাচ্ছি, দূর থেকে বললাম, ইশারা দিলাম সালাম, তো দেখা যায় সালাম দেওয়ার পরে শুনতে পায় না, পরবর্তীতে আওয়াজ আসতো উপর থেকে, পরে হাত জায়গায় ইশারা দেয়, তখন বোঝালো ওখান থেকে সালাম আসতো। তো এই ধরনের সালাম দেওয়া বান্দার জন্য ওয়াজিব নয়, যে সালাম সাক্ষাৎ মোলাকাতের জন্য হয় সেই ক্ষেত্রে সালাম দেয়া সুন্নত, আর দেয়ার সময় সালাম দেওয়া সুন্নত এবং সালাম নেওয়াও তার জন্য যাকে দেয়া হয় তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর সেটা অবশ্যই উচ্চ আওয়াজে হতে হবে, মনে মনে ইশারায় কোনো সালাম
হবে না,
হবে না।
না অনেকেই আপনার দেখবেন মানে আম বলেন আর খাস বলেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে আপনার সমাজের যারা সমাজপতি বলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি, তাদের দেখবেন সালাম দিলে মাথাটা নাড়ায়। এই যে মোলাকাতেরই সালাম, আপনাকে মোলাকাত হয়েছে আসসালামু আলাইকুম সালাম দিল কিন্তু সে মাথা নাড়িয়ে জবাব দিছে, মনে মনেও দেয়নি কিছু করে মাথা,
সম্মানিত ব্যক্তি রয়েছে, সকল ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি কোন কায়নাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলার দরবারে কেউ নেই।
জি,
তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সালাম আগে দিতেন এবং সাহাবাই কেরাম অনেক চেষ্টা করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে সালামদের পূর্বে তারা সালাম দেবে, কিন্তু সাহাবাই কেরাম সেটি সেই ক্ষেত্রে সফল হতে পারতেন না। তো কুল কায়নাতের শ্রেষ্ঠ একজন সম্মানিত আল্লাহ তাআলার নবী হয়ে সে যদি সবার আগে সালাম দিতে পারে, আর সালাম যদি উচ্চ স্বরে দিতে পারে, আর হাত বাড়িয়ে খুব সুন্দর ভঙ্গিতে মুসাফা করতে পারে, মুস্কি হাসতে পারে, ছোট বড় সবাইকে সালাম দিতে পারে,
ছোটদেরকে সালাম দিতে,
সুবহানাল্লাহ। তো আমরা তো গুনাহগার, আমাদের যে নবীর উসিলায় নাজাতের আশা প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে, তো আমাদের উচিত সালামটাকে দেয়া। এখন দেখতে হবে আমাদের মধ্যে দেখা যায় যে যাদের সাথে পর্দা ফরজ
জি
তাদেরকে উচ্চ স্বরে সালাম দেওয়া হচ্ছে, তারা খুব সুন্দরভাবে সালাম নিচ্ছে।
জি জি,
তো আমাদের বুঝতে হবে যে সালাম ইবাদত করা ইবাদত, আর আমাদের ইবাদতের যে বিষয়গুলো সেগুলো আমাদের ইসলাম যেভাবে শিখিয়েছে সেভাবেই করতে হবে,
করতে হবে।
আমি আমার মাকে সালাম দিতে পারবো, আমার দাদিকে দিতে পারবো, নানিকে দিতে পারবো, তারাও আমাকে আওয়াজ শুনিয়ে সালামের উত্তর নিতে পারবে। অর্থাৎ যাদের সাথে পর্দা করা ফরজ নয়, যাদের সাথে বিবাহ করা বৈধ নয়, যাদের সাথে পর্দা করতে হয় না, তাদের মধ্যে সালাম কালাম অতটুকু আওয়াজে দেয়া নেয়া যে নিজের দিচ্ছে এবং তারাও উত্তরে শোনাচ্ছে যাবে।
কেউ হাঁচি দিল,
যে হাঁচির ক্ষেত্রে
হাঁচি, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ বললো, এখন যে শুনেছে তার জন্য উত্তর দেওয়া ইয়ার হামুকাল্লাহ বলা ওয়াজিব, আর মহিলা ক্ষেত্রে ইয়ার হামুকিল্লাহ বলবে। এভাবে তো এখন
ঘটনা মনে পড়ে গেল
যে
বললেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর
আল্লাহ
এক ব্যক্তি নৌকা দিয়ে যাচ্ছিলেন, নৌকায় যে ব্যক্তি ছিলেন ওই ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললেন, আর ইমাম আবু দাউদ রহমতুল্লাহ উনি
নদীর পাড় দিয়ে হাঁটছেন,
নদীর পাড় দিয়ে উনি এই আওয়াজ শুনতে পেলেন। এখন শুনে উনি যে জবাব দিবেন, জবাব নৌকা তো চলে যাচ্ছে আর উনি তো এখানে আর জবাব দিতে পারেননি, তো উনি চিন্তা করলেন জবাবটা আমি দেবই। উনি সাথে সাথে আরেকটি নৌকা উনি ভাড়া করলেন, ভাড়া করলে বললেন যে তুমি একটু জলদি চালাও, তাড়াতাড়ি চালাও, ওই নৌকাটার
ধরতে হবে।
যখন নৌকার কাছাকাছি বসলো উনি বললেন ইয়ার হামুকাল্লাহ, আর ওখান থেকে আবার জবাব ইয়াকফিল্লাহু লানা ওয়ালাইকুম। তো কেউ দেখে জিজ্ঞাসা করলো যে আপনি এতটুকু কাজের জন্য এত টাকা খরচ করে দিলেন, নৌকা ভাড়া করলেন, বললেন যে হতে পারে আমি যার আওয়াজ শুনে জবাব দিব সে আমার জন্য দোয়া করবে ইয়াকফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাগফিরাত দান করুক, হতে পারে সে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন আর সে আমার জন্য মাগফিরাতে দোয়া করবেন আর আল্লাহ তাআলা আমাকে মাগফিরাত করে দিবেন। এই নিয়তে আমি তাড়াতাড়ি গিয়ে নৌকা ভাড়া করে তার হাঁচির জবাব দিয়েছি। আসলে আল্লাহ তাআলা নেক বান্দাদের
চিন্তাধারা
চিন্তাধারা বিভিন্ন কাজগুলো আমাদের কাছে এজন্যই এসেছে যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের তো কি নৌকা বলেন আর কি বলেন, ওগুলো তো দূরের কথা, তাকওয়া ছিল, দূরের কথা বলেন। কাছে বসে হাসি দিচ্ছে এর জবাব দিচ্ছি না, কাছে বসে সালাম দিচ্ছে মাথা নাড়িয়ে জবাব দিয়ে দিচ্ছি। আমরা অনেকে সালামের জবাবও দিতে পারি না, ওয়ালাইকুম সালাম বলি, ওয়ালাইকুম সালাম না, ও আলাইকুম আসসালাম, সালাম আলাইকুম, সালামের দেয়ার কোনো ঠিক ঠিকানা নাই, সালাম কিভাবে দিবা, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করার কারণে মূল সালামের প্রচলন উঠে যাচ্ছে, আর প্রকৃতপক্ষে সালাম যাদেরকে যেভাবে দেওয়ার প্রয়োজন সেই পদ্ধতিটাও উঠে যাচ্ছে।
এখন তো আপনার সালাম দেওয়ার পরে আবার মুসাফা, মানে হ্যান্ডশেক যেটাকে আমরা বলি, বা হাত দিয়েই শুরু করে দেয়, ডান হাতে মোবাইল আছে ইয়ে আছে, কেমনে ডান হাত দিয়ে করবে, বাম হাত দিয়ে শুরু করে দেয়।
আচ্ছা আরেক বিষয়,
সুন্নাত না
সালামের উপর মুসাফা করার ক্ষেত্রে আমির রসুল বলেন যে হাতের যে তালু রয়েছে সেখানে কিছু থাকতে পারবে না।
আচ্ছা,
এই খোলা হাতের তালু দিয়ে মুসাফা করা সুন্নাত,
দুই হাত দিয়ে,
জি,
মানে দুই জনের চার হাত মিলবে।
তা আমাদের হাতের মধ্যে কিছু না কিছু থাকে,
মোবাইল থাকে, কলম থাকে, অন্য কিছু থাকবে,
দেখা যায় এক হাতে করে দেয়, তাই এটা আমার সুন্নাত না,
সুন্নাত,
জি। এটা হতে পারে একটা মনোদৃষ্টি একটা মাধ্যম হবে বা তার দৃষ্টি আকর্ষণ করা হবে, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না,
সুন্নত পদ্ধতি আমাদের মুসাফা করতে হবে।
কিছু যদি একটু মনোযোগ দেওয়া হয় তাহলে একটা সুন্নত আদায় করা যায়। আর আল্লাহর যে সুন্নত পালনের যজ্জা কেমন ছিল আমরা শুনলাম,
সুবহানাল্লাহ।
তো আল্লাহ আমাদেরকেও সেই তাদের উসিলায় আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মধুর সুন্নত গুলোকে আমল করার তৌফিক দান,
আমিন আমিন। যেমন মোবাইলটা যদি আমরা দেখতেছি আমাকে সালাম দিয়েছেন, এখন মুসাফা আমি করব, মোবাইল হোক, কলম হোক, অথবা অন্য কিছু হোক, আমি পকেটে নিয়ে নিই, নিয়ে দুই হাত দিয়ে আমি মুসাফা,
সালাম দেওয়ার পরে উত্তর দেওয়ার জন্য মোবাইল হাফ পকেটে রাখা শর্ত নয়
না,
কিন্তু আমি যেহেতু জানি যে সালাম এখন মুসাফা হবে, তা আমি উত্তর দিতে দিতে আমি কি করতে পারি, মোবাইল বা হাতে যা জিনিস রয়েছে তা প্রয়োজনীয় জায়গায় রেখে
রেখে আমি মুসাফা করি,
সুন্নাত তরিকে মুসাফা,
সুন্নাত তরিকে অনুযায়ী করলে। আর যদি কেউ দুরুদ শরীফ পাঠ করে নেয় তাহলে হাদিস শরীফে আসছে, তাহলে তার দুজনে গুণা ঝরে যাবে, দুই হাত আপনার পৃথক হওয়ার পূর্বেই তাদের গুণা ঝরে যায়। সুবহানাল্লাহ, মুসাফার কত সুন্দর শানদার আপনার ফজিলত। আর এই ফজিলত পাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই মুসাফা করতে হবে সুন্নাত মোতাবিক, দুই হাতের মধ্যে কারো কিছু থাকতে পারবে না, দুই হাত দিয়ে মুসাফা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক, সেভাবে করার তৌফিক দান করুন, আমিন। আমাদের হাতে সময় একেবারে কম, আমরা একটা বিষয়ের দিকে যাচ্ছি। আমাদের সমাজে এখন যেমন বিবাহ করার পরে দাম্পত্য জীবন শুরু হয়, স্বামী স্ত্রী আমরা বলে থাকি, এখন বিশেষ করে দেখা যায় স্ত্রীদের প্রতি, স্বামী বোনদের প্রতি বিশেষ করে আপনার সন্দেহের তীর ছোড়া হয়, সন্দেহ করা হয়। যদিও এক্ষেত্রে আবার এখন স্ত্রীও পিছিয়ে নেই, তারাও স্বামীর প্রতি সন্দেহ পোষণ করে থাকে, তো সেক্ষেত্রে কি বলবেন?
আসলে যদিও একটা নির্ধারিত টপিক, কিন্তু এটা শুধু স্ত্রীদের ক্ষেত্রে নয়, স্বামী স্ত্রীর বিষয় না,
বিষয় না, কিন্তু
এটা মুসলমানের সর্বস্তরে এখন শয়তানের ধোকায় পড়ে মানুষ এবং বর্তমান সমাজের প্রেক্ষাপটে বিভিন্ন ঘটনা শুনে মানুষ নিরাশ হচ্ছে,
নিরাশ হচ্ছে
এবং তাদের মধ্যে সন্দেহ প্রবণতা
বেড়ে যাচ্ছে।
তা আমাদের উচিত যে এগুলি থেকে বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য কতগুলো কাজ করতে হবে সন্দেহ মুক্ত থাকার জন্য। অনেক সময় দেখা যায় আপনার পয়েন্টে পয়েন্টে সবকিছু মিলে যায়, আচ্ছা এমন দেখেছি, হ্যাঁ এমন হয়েছে, সেগুলো তো দেখা যায়। অনেক সময় কিছু বিষয় অনুমানের উপর ভিত্তি করে সন্দেহ করা হয় এবং অন্তরে কুধারণা সৃষ্টি হয়, খারাপ ধারণা সৃষ্টি হয় এবং অন্তরে অন্তরে অনেক কিছু নির্ধারণ করে ফেলে যে মানে গুনাহের অনেক ধরনের দরজা খুলে যায়। তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন যে সাহাবি আসবে তো সে জান্নাতে।
আচ্ছা,
তো সাহাবাই কেরাম অধীর আগ্রহে কে আসবে, দেখলেন একজন সাহাবি আসলেন, সাদা মাটা, সহজ সরল, তিনি আসলেন। আসার পরে আপনার সাহাবাই কেরামদের আগ্রহ জাগলো, একজন সাহাবাই কেরাম কি করলেন, পিছিয়ে পিছিয়ে গেলেন যে আপনার বিষয়ে আপনি কি এমন আমল করেন
দেখতে হবে,
আমি জানবো, আমাকে বলেন। সাহাবাই বলে আমি তেমন কোন আমল করি না, বলে না বলতে হবে, আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিষয়ে এসে শুনতাম। বলে আমি তেমন কোন আমল করি না, কিন্তু আমি আমার অন্তরটাকে ধারণা থেকে, অধিক ধারণা থেকে,
বুকের নিরাপত্তা থেকে বলা,
যে বুকের নিরাপত্তা যেটাকে বলে, অর্থাৎ এখানে আমরা কি করি, কু ধারণা, কু মানে খারাপ পরিকল্পনা ইত্যাদি বিভিন্ন, এখানে আমরা বাতিনি যে রোগগুলো আছে এগুলো যে আমাদের ভরপুর
ভরপুর,
হিংসা বলেন, দম্ভ, অনেক বিষয় রয়েছে। তো এগুলো থেকে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এই সিনাকে, বুককে নিরাপদ রাখতেন। তখন সাহাবি বুঝে গেলেন যে এই আমলটির উসিলাই সে আল্লাহ তাআলার এত বড় মকবুল বান্দা। তারপর বলার উদ্দেশ্য হলো আমাদের বাসার মধ্যে স্ত্রী বলেন, স্বামী বলেন, উভয় ক্ষেত্রে বা অন্যান্য পারিবারিক বিষয় ক্ষেত্রে, যৌথ ফ্যামিলি আছে, একক ফ্যামিলি আছে, এই ক্ষেত্রে আমাদের যখনই সন্দেহ জাগ্রত হয়, শাশুড়ি আছে, ননদ আছে, বউ আছে, ছেলে মেয়ে, বৃদ্ধ পিতামাতা, সব মিলিয়ে দেখা যায় যে এই ধরনের ফ্যামিলির মধ্যে কেউ সন্দেহ থেকে মুক্ত থাকতে পারে কিনা সন্দেহ, তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দোকানে যান, বাজারে যান, বিভিন্ন যান, মার্কেটে যান, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এখানে মাসিক হোক, সাপ্তাহিক হোক, বিভিন্ন ধরনের সভা হয়, মিটিং হয়, এটা আমরা জানি। আচ্ছা, ধর্মীয় ক্ষেত্রে বার্ষিক ওয়াজ মাহফিল হয় এবং অন্যান্য বিষয় হয়। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের পবিত্র আম্মাজনদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, তাদের খোঁজ খবর নিতেন এবং পারিবারিক অনেক বিষয়ে সমাধান করতেন। যদি কাউকে ডাকতে হলে ডাকতেন। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে একটি বিষয় ঘটনা ঘটেছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিলেন, যেহেতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। তো এইভাবে দেখা যায় যে পরামর্শ, মাশওয়ারা, মিটিং ইত্যাদির মাধ্যমে খারাপ ধারণা এবং গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম হয়। তো আজকে আমাদের পরিবারের মধ্যে সেই কাজগুলো বিলীন হয়ে যাচ্ছে।
আচ্ছা,
যে আপনি কু ধারণা করতেছেন, আপনার সন্দেহ
করতে করতে
সংসার ভেঙে যাচ্ছে, কিন্তু কখন একত্র হয়ে পরামর্শ করা যে বাবা আমরা তো পূর্বে এত সুখে ছিলাম, এখন কেন এত অশান্তি? স্ত্রী বলে আমি তো তোমাকে বিয়ের পূর্বে অনেক ভালো জেনেছিলাম, এখন কেন অশান্তি? স্বামী বলে তোমাকে তো এমন মনে করে আমি বিয়ে করেছিলাম, এখন দেখি তোমার মধ্যে এই সমস্যা। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার যুগ, স্বামীর অগোচরে হ্যাঁ মোবাইলে ইত্যাদি বিভিন্ন জিনিস ব্যবহার করা দেখা, তো এইটা একদিন দুদিন তিন দিন স্বামীর অন্তরের মধ্যে সন্দেহ জাগে। আচ্ছা, মোবাইলের মধ্যে পাসওয়ার্ড লাগিয়ে রাখা, যদি স্বামী মোবাইল না খুলতে পারে, তার গোপন যদি কোনো রিলেশন বা কোথাও কিছু থাকে না দেখতে পারে, তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন ধরনের কারণে সন্দেহ সৃষ্টি হয়ে যায়। তা আমাদের উচিত কি? আমাদের উচিত যেমন সবকিছুকে উন্মুক্ত করে দেয়, যে আমার যত বিষয় থাকবে এটা আমি তোমার কাছে খুলে বলবো, আপনার কাছে খুলে বলবো, আর আপনার বিষয় আমাকে খুলে বলবেন। মোবাইল, স্বামী স্ত্রীর মোবাইল যদি একে অপরকে ধরতে না দেয়, সন্দেহ অটোমেটিক সৃষ্টি হয়ে যায়। তো কেন স্বামী তার স্ত্রীর মোবাইল ধরতে পারবে না, আর স্ত্রী কেন স্বামীর মোবাইল ধরতে পারবে না, এখানে কি গোপনীয় বিষয় রয়েছে? তো এগুলোর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয় এবং সংসারে অশান্তি সৃষ্টি হয়। তা আমাদের উচিত যদি আমরা চাই যে শান্তিপূর্ণ জীবনযাপন করার ক্ষেত্রে করতে, তাহলে সন্দেহ মুক্ত জীবন করতে হবে। আর সন্দেহ মুক্ত জীবন গড়ার জন্য আমাদের ঘরের মধ্যে নিয়মিত একবার হলেও, সপ্তাহে একবার হলেও, মাসে একবার হলেও উত্তম থেকে উত্তমভাবে মাশওয়ারা করা এবং আমাদের যে ভুল ধারণাগুলো সেটা বলে দেয়া, যে আমি তো আপনার বিষয়ে এই ধারণা করি, আপনি এটাকে সত্যি কিনা, যদি সত্য বলে অপরাধকে ধরিয়ে দেয় তাহলে আমির আল্লাহ সাল্লাম বলছে যে তার শুকরিয়া আদায় করা, আর যদি মিথ্যা হয় তাহলে তাকে মাফ করে দেয়া। এটা হলো আল্লাহওয়ালাদের শিক্ষা। হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিসসালাম তার সময়ে এক চোরকে দেখলেন চুরি করতে, এক চোরকে চুরি করতে দেখলেন, তো দেখে আম্বিয়া আলাইহিমুসসালাম,
জি,
তো একজন আল্লাহ তাআলার নবী, সে চোরকে বলল তুমি চুরি করলে? তো চোর ভয়ে বলছে
আমি চুরি করি নাই,
না আমি চুরি করি নাই। তখন ঈসা আলাইহিসসালাম একজন মুসলমান থেকে,
মুসলমান সে
মিথ্যা প্রতিপন্ন করবে, তো তার সম্মান ইজ্জত রক্ষা করার ক্ষেত্রে বলছে যে তুমি ঠিকই বলছো, তুমি চুরি করো না, আমার চোখ ভুল দেখেছে, নবী হয়ে সে আমাদেরকে কি দর দিল, কি শিক্ষা দিল। আর আজকে আমরা অনুমান করেই নিশ্চিত বলে দেই যে হ্যাঁ এটাই হয়েছে। তা আমাদের উচিত যে দেশে থেকে আল্লাহ তাআলার দ্বারা কোরআনুল কারিমে এই আয়াতের বিষয়বস্তু রয়েছে যে আল্লাহর খারাপ ধারণা দূরের কথা, অধিক অনুমান করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলে,
বিরত থাকার জন্য বলা হয়েছে।
আর আমরা ওই ধরনের কাজ থেকে বিরত থাকবো, ঘরের স্ত্রী হোক, মা হোক, বোন হোক, যে অধিক যেন সন্দেহ সৃষ্টি হয় এ ধরনের কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আসলেই সন্দেহ এমন একটা জিনিস যা মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় এবং খানা পিনা ঘুম এগুলো নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো শয়তান এটাই চায়। তো সেজন্য পরামর্শ এটাই থাকবে যে আমরা সন্দেহ করা থেকে বাঁচি। সন্দেহ করা, কুধারণা করা, এটা আপনার দিলের গীবত বলা হয়। এই দিলের গীবত করা থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এই ছোট ছোট আমল যদি আমরা করি নাজাতের জন্য ছিল হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের সময় একদম সংক্ষিপ্ত। যে বিষয়টা আমরা বলেছিলাম যে ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু কি ইলম শিক্ষা করা ফরজ? যখন যেমন মনে করেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সায়েন্স বলেন, গণিত বলেন, ম্যাথমেটিক্স বলেন, এগুলো যে পড়ানো হচ্ছে, এগুলো কি শিক্ষা ফরজ কিনা? না, কি শিক্ষা অর্জন করা ফরজ?
আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে।
জি,
তো ইবাদতের মধ্যে অনেক স্টেপ রয়েছে, ফরজ রয়েছে, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে গায়রে মুয়াক্কাদা,
জি,
মুস্তাহাব,
নফল,
মুবাহ ইত্যাদি নফল, তো স্টেপ রয়েছে।
জি,
তো ওই সকল ইলমে দিন অর্জন করা ফরজ, ফরজ আমাদের উপর,
যেগুলো শরীয়তে
ফরজ করা হয়েছে,
যেমন পাঁচ ওয়াক্ত নামাজ।
এইভাবে আমরা যদি ধারাবাহিক যে আমাদের পাঁচটি স্তম্ভ রয়েছে এই বিষয়ে জানা, আমাদের ইবাদত শুদ্ধ হয়ে যায়।
আবার কেউ যদি নিকা করে, নিকার মাসলা মাসাইল, তালাকের মাসলা মাসাইল,
ব্যবসা করে,
ব্যবসার মাসলা মাসাইল, কেউ চাকরি করলে তাহলে চাকরির মাসাইল, কেউ যদি কাউকে মানে কর্মচারী রাখে তাহলে কর্মচারী রাখার মাসাইল গুলি
অধীনস্থদের বিষয়ে,
অধীনস্থ
এইভাবে। আর বর্তমান সময়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ধর্মীয় শিক্ষা দেয়া হয়, কিন্তু নর্মালি অন্যান্য যে সাবজেক্টগুলো দেওয়া হয়, অঙ্ক ইত্যাদি অন্যান্য বিষয়, গণিত, তো এগুলোর ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থাটা, এটা মুবাহ এর দরজার মধ্যে পড়ে। মুবাহ যদি ভালো হয় নিয়াত, এবং সেটা যদি আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যম হয়, সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আর যদি সেটা গুনাহের মাধ্যম হয়, নিয়াত খারাপ হয় বা অন্য কোনো হয়, তখন সেটা সে নিয়াতের উপরেই নির্ভর করবে,
নির্ভর করবে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি যা শিখেছি উপর আমল করার তৌফিক দান করুক। মাদ্রাসা দর্শক শ্রোতা, ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি, হয়তো আমরা এ থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছি। আর যারা উপকৃত হয়েছি এর উপর আমরা আমল করি, আমল করলে আমরা সার্থকতা হবে অনুষ্ঠানের এবং অন্যের নিকট পৌঁছাই, এবং মাদানী চ্যানেল নিজে দেখি, অন্যকে দেখতে উৎসাহিত করি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। আগামী সপ্তাহে আবার ইনশাআল্লাহ তালা ইলম ও হিকমতের বাণী নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وعلى اله
قليل شوভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।